বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 20 মে, 6 জ্যৈষ্ঠ এবং ফার্সি 30 উর্দি বেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘ কর্মকর্তার আহ্বান এবং বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আলাদা দুটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে সুঅভ্যাস গড়ে তোলার কৌশল সংক্রান্ত সাপ্তাহিক অনুষ্ঠান সুন্দর জীবন শীর্ষক আলোচনা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ আর সময় পেলে চিঠি লেখার ঠিকানাগুলোও জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আরও একটি নতুন স্যাটেলাইট অরুণ স্যাট উন্মোচন করলেন ইরানের প্রেসিডেন্ট। পাঠাবে সবচেয়ে স্বচ্ছ ছবি। ইউক্রেনের জন্য $4,000 কোটি প্যাকেজ প্রস্তাব পাশ করল মার্কিন সিনেট। যাচ্ছে আরও অস্ত্রের চালান। ঘাতক দালাল নির্মূল কমিটির গণকমিশনের অভিযোগ নাকচ করল ইসলামী সংগঠনগুলো। আন্দোলনের হুমকি। এবং আরএসএস এবার জ্ঞান বাপি ও শাহী ঈদগাহ মসজিদ নিয়ে ষড়যন্ত্র করছে হাজি মেহবুবের অভিযোগ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি আজ নতুন কৃত্রিম উপগ্রহ উরুমস্যাট উন্মোচন করেছেন। পশ্চিম আজারবাইজান প্রদেশ সফরকালে উরুমিয়া শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এই স্যাটেলাইট উন্মোচন করেন। এটি তৈরি হয়েছে উরুমিয়া অঞ্চলে। এই অঞ্চলের প্রযুক্তিবিদেরা এটি তৈরি করেছেন। উরুমস্যাট উপগ্রহটি মহাকাশ থেকে সবচেয়ে স্বচ্ছ ছবি উত্তোলন ও প্রেরণ করতে সক্ষম। এটি পৃথিবীর কক্ষপথে স্থাপন পর্যন্ত ব্যয় হবে মোট $6,00,000, যা বিদেশে তৈরি স্যাটেলাইটের চেয়ে অনেক কম। প্রেসিডেন্ট আজ বিমানবন্দরে আঞ্চলিক প্রযুক্তিবিদদের নির্মিত ড্রোন ও হালকা বিমান প্রদর্শনী পরিদর্শন করেন। ইরানি পর্যন্ত পৃথিবীর কক্ষপথে কয়েকটি স্যাটেলাইট পাঠিয়েছে। এর মধ্যে দুটি হচ্ছে সামরিক স্যাটেলাইট। ইরান অন্য কোনো দেশের সহযোগিতা ছাড়াই স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণের কাজ করে থাকে। ইরানের বাহক রকেটের নাম হচ্ছে কাসেদ। ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি বলেছেন, জলদস্যুতার সঙ্গেও সাম্রাজ্যবাদীরা জড়িত রয়েছে। তিনি মারকাজি প্রদেশের সাবে শহরে শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন। সায়ারি আরও বলেন, ইরানের নৌবাহিনী 2,500 কিলোমিটার দূরে গিয়ে জলপথের নিরাপত্তা নিশ্চিত করছে। গত কয়েকদিনে নৌসেনারা জলদস্যুদের কয়েকটি অপচেষ্টা নস্যাত করে দিতে সক্ষম হয়েছে। ইরানি সেনাদের সঙ্গে সংঘর্ষের পর জলদস্যুরা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। এর মধ্য দিয়ে ইরানি নৌবাহিনীর শক্তি ও দৃঢ়তার বিষয়টি আবারও সবার সামনে সুস্পষ্ট হয়েছে। ইরানের এই সেনা কর্মকর্তা বলেন, এডেন উপসাগর, বাবুল মান্দাব প্রণালী ও লোহিত সাগর ইরানের পানিসীমা থেকে প্রায় 2,500 কিলোমিটার দূরে অবস্থিত। এটি জাহাজ চলাচলের অন্যতম জলপথ। এই পথ দিয়ে বিশ্বের 1/3 বাণিজ্য সম্পন্ন হয়। ইরানের আমদানি রপ্তানি বাণিজ্য করতে হয় এই পথ দিয়ে, কিন্তু জলদস্যুরা এই পথকে অনিরাপদ করে তুলেছে। ইরানি নৌসেনারা সাহসিকতার সঙ্গে জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করছে। ইউক্রেনের জন্য $4,000 কোটি সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মার্কিন সরকার ইউক্রেনে যত সহায়তা পাঠিয়েছে এই প্যাকেজ তার মধ্যে সবচেয়ে বড়। সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার এই প্যাকেজ অনুমোদনের পক্ষে 86 এবং বিপক্ষে 11 জন মার্কিন সিনেটর ভোট দিয়েছেন। গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেট বিলটি অনুমোদন করে। এর আগে রিপাবলিকান দলের এক সিনেটর বিলটি নিয়ে আপত্তি তোলেন, এজন্য বিলটি পাশে দেরি হয়। যে 11 সিনেটর বিপক্ষে ভোট দিয়েছেন তারা সবাই রিপাবলিকান। সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক সুমার বলেন, বৃহৎ এই সহায়তা বেঁচে থাকার জন্য লড়াইরত ইউক্রেনীয়দের চাহিদা মেটাবে। বিলম্ব হলেও কংগ্রেস থেকে অনুমোদন পাওয়ার পর এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে। তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন। এদিকে ইউক্রেনকে সহায়তা দিতে মার্কিন সিনেটে পাস হওয়া $4,000 কোটি মধ্যে শিগগিরই $10 কোটি সামরিক সহায়তার চালান পাঠানো হবে বলে জানিয়েছে পেন্টাগন। গতকাল পেন্টাগনের মুখপাত্র জন কির্বি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নতুন প্যাকেজে আরও 18টি হাউইটজারের পাশাপাশি ট্যাঙ্ক বিধ্বংসী রাডার সিস্টেমও থাকছে। রাশিয়ার সামরিক অভিযান মোকাবেলা করতে ইউক্রেনের জন্য $4,000 কোটি সহায়তা বিল বৃহস্পতিবারই সিনেটে পাশ হয়। রাশিয়ার মুদ্রা রুবল 4 বছরের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। এছাড়া ইউরোর বিপরীতে 7 বছরের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে রুবল। রাশিয়ার মুদ্রা তহবিল নিয়ন্ত্রণ, রুবলে বিদেশি কোম্পানিগুলোর গ্যাসের মূল্য পরিশোধ এবং বকেয়া কর্পোরেট ট্যাক্স পরিশোধের চাপ বৃদ্ধির কারণে রুশ মুদ্রা এত বেশি শক্তিশালী হয়ে উঠেছে। মস্কো এক্সচেঞ্জের তথ্য অনুসারে আজ গ্রিনিচ সময় অনুযায়ী 8:13 প্রতি ডলারের বিপরীতে 57.67 রুবল বিক্রি হয়েছে। 2018 সালের মার্চ মাসের পর এই প্রথম ডলার ও ইউরোর বিপরীতে রাশিয়ার মুদ্রা এত বেশি শক্তিশালী হল। এছাড়া ইউরোর বিপরীতে রুবল শতকরা 5% শক্তি অর্জন করেছে। এর ফলে রাশিয়ার মুদ্রাবাজারে প্রতি ইউরো বিক্রি হচ্ছে 60 রুবলে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের বহু সংখ্যক আলেম ওলামার বিরুদ্ধে সম্প্রতি ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত গণকমিশন যে অভিযোগ তুলেছে তার প্রতিক্রিয়ায় বিভিন্ন ইসলামী সংগঠন বিবৃতি প্রকাশ ও বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে তারা। ঢাকা থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের 1,000 মাদ্রাসা ও 116 জন ইসলামিক বক্তাকে ধর্ম ব্যবসায়ী আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাসের বিভিন্ন তথ্য দিয়ে দুর্নীতির তদন্তের আহ্বান জানিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত গণকমিশন। দেশের বিশিষ্ট আলেম ওলামাদের বিরুদ্ধে এমন অভিযোগের প্রতিক্রিয়ায় ইতিমধ্যে বিভিন্ন ইসলামী সংগঠন বিবৃতি প্রকাশ করেছে, বিক্ষোভ মিছিল করেছে এবং কঠোর আন্দোলনের হুমকিও দিয়েছে। এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এসব বানোয়াট বক্তব্যের কারণে দেশে চরম অশান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আমির হেফাজত কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার যদি এখনই শক্ত হাতে তথাকথিত এই ভুইফোর সংগঠনকে দমন না করে তাহলে ইসলামপ্রিয় আপামর তৌহিদি জনতা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। এ অবস্থায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্পষ্ট করে বলেছেন, এই গণকমিশনের কোনো আইনি ভিত্তি নেই। আজ শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের 27তম বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গণকমিশনের কোনো আইনি ভিত্তি নেই। তারা একটি বই প্রকাশ করেছে 2000 দিন সন্ত্রাস নামে। বইয়ের ভেতরে কী আছে তা আমি জানি না, এগুলো আমাদের দেখতে হবে। তারা কাদের নামে সন্ত্রাস ও দুর্নীতির দায় দিয়েছে এগুলো আমরা কেউই কোনো তদন্ত করিনি, সুতরাং এ বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। গণকমিশনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে হেফাজত আন্দোলনে নামার যে হুমকি দিয়েছে সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন কেউ হাতে তুলে নিলে আমাদের যা করণীয় সেটাই করব। যে অভিযোগের কোনো প্রমাণ নেই সে অভিযোগ আমরা আমলে নিই না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে আন্তর্জাতিক অস্থিতিশীলতার ফলে সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবেলা ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের সহায়ক হিসেবে জরুরি ভিত্তিতে স্বাধীন অর্থনৈতিক কৌশল বিষয়ক উপদেষ্টা কমিটি গঠনের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি। গণমাধ্যমে পাঠানো সংস্থাটির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের পরিচালক শেখ মঞ্জুরি আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের দামের ঊর্ধ্বগতি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও রিজার্ভের উপর সৃষ্ট চাপ এবং ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনীতির উপর বহুমুখী চ্যালেঞ্জ ও সম্ভাব্য সংকট মোকাবেলায় করণীয় ঠিক করতে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিদ্যমান পরিস্থিতিতে অহেতুক ব্যয় কমিয়ে সকলকে সাশ্রয়ী ও যৌক্তিক হওয়ার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবেলায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে টিআইবি বলেছে, নিরপেক্ষ দিক নির্দেশনার জন্য একটি অর্থনৈতিক কৌশল বিষয়ক পরামর্শক কমিটি গঠন করতে হবে। ভারতে বাবরি মসজিদ মামলায় মসজিদের পক্ষে থাকা হাজি মেহবুব বলেছেন, বাবরি মসজিদের পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এবার জ্ঈান বাপি মসজিদ ও শাহী ঈদগাহ মসজিদের জন্য ষড়যন্ত্র করছে। আরও বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা,
ভারতে বাবরি মসজিদ মামলায় মসজিদের পক্ষে থাকা হাজি মেহবুব বলেছেন, বাবরি মসজিদের পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এবার জ্ঞানব্যাপী মসজিদ ও শাহী ঈদগাহ মসজিদের জন্য ষড়যন্ত্র করছে। আজ শুক্রবার হিন্দি গণমাধ্যম আস্তক সূত্রে প্রকাশ, হাজি মেহবুব বলেছেন, মুসলিমরা যদি বারাণসীর জ্ঞানব্যাপী এবং মথুরার শাহী দরগাহ মসজিদকে বাঁচাতে আন্দোলন করে তাহলে দেশ ধ্বংসের দিকে যাবে। তিনি বলেন, বাবরি মসজিদের পর আরএসএস এখন জ্ঞানব্যাপী মসজিদ ও শাহী ঈদগাহ মসজিদের জন্য ষড়যন্ত্র করছে। হাজি মেহবুব বলেন, তারা যদি এই দুটি মসজিদ নেওয়ার কথা ভাবে তাহলে তাদের তা ভুলে যাওয়া উচিত। তিনি বলেন, জ্ঞানব্যাপী ও শাহী ঈদগাহ মসজিদ বাঁচাতে বৃহৎ আন্দোলন হবে এবং মুসলিমরা এবার পিছু পা হবে না। হাজি মেহবুব বলেন, জ্ঞানব্যাপী মসজিদ যেখানে আছে সেখানেই থাকবে, শিবলিঙ্গ পাওয়া গেছে বলে প্রচার করা হচ্ছে। এটি মসজিদের অজুখানার একটি ফোয়ারা, শিবলিঙ্গ নয় বলেও মন্তব্য করেন হাজি মেহবুব। বাবরি মসজিদ মামলায় মসজিদের পক্ষে থাকা হাজি মেহবুব রাম মন্দির মামলার কথা উল্লেখ করে বলেন, সব কিছু আমাদের পক্ষে ছিল, সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্ত বাবরি মসজিদের পক্ষে সব কিছু মেনে নিয়ে রাম মন্দিরের পক্ষে রায় দিয়েছে। তিনি বলেন, কিন্তু তা সত্ত্বেও আমরা চুপ করে থেকেছি এবং এই সমস্যার সমাধান হতে দিয়েছি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। আল জাজিরা টিভি চ্যানেলের সাংবাদিক শিরিন আবু আকলে হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার না করার ইসরায়েলি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এক বিবৃতিতে বলেছে, দখলদার ইসরায়েল এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার না করে নতুন আরেক অপরাধে জড়িয়ে পড়ছে। ইহুদিবাদীরা হত্যাকাণ্ডের বিষয়ে অসংখ্য সাক্ষ্য প্রমাণ ও ময়না তদন্ত রিপোর্টকে অস্বীকার করছে। ইসরায়েলি বাহিনী এক্ষেত্রে নানা ধরনের অজুহাত সৃষ্টির চেষ্টা করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী সাংবাদিক শিরিন আবু আকলে হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার করবে না বলে নিশ্চিত হওয়ার পর স্বশাসন কর্তৃপক্ষ এ প্রতিক্রিয়া জানাল। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই। অধিকৃত পশ্চিম তীরের বীরজেইদ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয় কাউন্সিলের 51টি আসনের মধ্যে হামাস সমর্থিত আল ওয়াফা ইসলামী জোট পেয়েছে 28টি আসন। হামাস বলছে, বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন প্রমাণ করছে সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে হামাসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে বন্দুক হামলায় 10 ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন পেইটন জেন ড্রেনের বিরুদ্ধে অভিযোগ আনার পক্ষে ভোট দিয়েছেন এইরি কাউন্টির গ্র্যান্ড জুরি। গতকাল জেন ড্রেনকে আদালতে হাজির করা হয়। এরই মধ্যে তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি দৃষ্টিপাতে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক এলনা দোখান ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে অভিহিত করে খাদ্য, ওষুধ, পানি ও স্বাস্থ্য খাতে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। দৃষ্টিপাতের প্রথমে এ সম্পর্কে রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক এলনা দোহান ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে অভিহিত করে খাদ্য, ওষুধ, পানি ও স্বাস্থ্য খাতে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের এই কর্মকর্তা তার প্রতিবেদনে ইরানে 12 দিনের সফর শেষে এক সংবাদ সম্মেলনে ইরানের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে তার আলোচনার বিষয়বস্তু তুলে ধরতে গিয়ে নিষেধাজ্ঞা অবসানের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা জাতিসংঘের মানবাধিকার পরিষদ এবং সাধারণ পরিষদের দৃষ্টিতে অবৈধ এবং এর কোনো ব্যাখ্যা থাকতে পারে না। ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞার কারণে দেশটির মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে। জাতিসংঘের এই কর্মকর্তা আরও বলেছেন, ইরানের পণ্য বিক্রির উপর নিষেধাজ্ঞা, ব্যাংকিং খাতে নিষেধাজ্ঞা, খাদ্য ও ওষুধ আমদানির উপর নিষেধাজ্ঞার কারণে দেশটির সরকারের আয় কমে গেছে এবং জিনিসপত্রের মূল্য বেড়ে গেছে, ফলে ইরানের সাধারণ মানুষ এবং অভিবাসীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকৃতপক্ষে 1979 সালে ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকেই ইরান মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলা করে আসছে। আমেরিকার এসব নিষেধাজ্ঞায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ইরানের জনগণ স্বাস্থ্য ও অন্যান্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। শুধু ইরান নয়, আরও বহু দেশ মার্কিন অন্যায় নিষেধাজ্ঞার শিকার, তবে ইরান সবচেয়ে বেশি বিদ্বেষের শিকার হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও দেশটির সরকারের অনেক আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। প্রকৃতপক্ষে ইরানের কর্মকর্তাদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করার জন্যই এই নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা, যাতে ইরান সরকার তাদের ইসলামী বিপ্লবী লক্ষ্য আদর্শ থেকে সরে আসে। মানবাধিকার বিষয়ে জাতিসংঘের কর্মকর্তারা গত বছর অক্টোবরে তাদের প্রতিবেদনে স্বাস্থ্যখাতে মার্কিন নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করেছিলেন। ইরান সরকারের মুখপাত্র আলি বাহাদুরি জাহরামি বলেছেন, জাতিসংঘের বিশেষ প্রতিবেদক এনলা দোহানের এই প্রতিবেদন থেকে আমেরিকার কেলেঙ্কারের বিষয়টি প্রকাশ হয়ে পড়েছে এবং তারা মানবাধিকারের কথা বললেও ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ অব্যাহত রেখেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। চরম দুর্ভোগে পড়েছে কয়েক লক্ষ পানিবন্দী মানুষ। বানভাসী মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
কয়েকদিনের টানা বৃষ্টিপাত আর সীমান্তের ওপার থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পড়ছে। সিলেটের প্রায় ১৩টি উপজেলাই এখন বন্যা কবলিত। সুনামগঞ্জে পানি বাড়ছে সীমান্তবর্তী ৫ উপজেলায়। ভারতের বরাক নদী থেকে প্রবল বেগে পানি এখন সুরমা ও কুশিয়ারা নদীতে গিয়ে ঢুকছে। এ অবস্থায় চরম দুর্ভোগে রয়েছেন দেশের উত্তর পূর্বাঞ্চলের কয়েক লক্ষ পানিবন্দী মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে বন্যা দুর্গত এলাকায়।
গড়ে গলা পানি না, শুইতে পারি না, বইতে পারি, আর কেন ঠাই লইতাম গেছি তার আরো থার মতো না,
সবই পানির তুলে বুঝছেন। আমরা আজকে তিন দিন ধরে নৌকার মাঝে বাস করি,
সব কিছু নষ্ট হয়ে গেছে। আর চকির উপরে চকি তুললেও থাকতে পারতাছি না, এমন অবস্থা, সারা রাত্রে বইয়া কাটাইছি।
আমাদের ঘরে পানি ঢুকার কারণে জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে, রান্না বান্না করতে পারতেছি না।
ইতিমধ্যে সিলেট মহানগরের ১২টি ওয়ার্ডের অর্ধেক এলাকা পানিতে তলিয়ে গেছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকাগুলোতে ১৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রায় ৫০,০০০ পরিবার এখন বিদ্যুৎহীন। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন নগরীর অভিজাত উপশহর এলাকার বাসিন্দারা। এখনও কয়েক হাজার মানুষ পানিবন্দী। ৪ দিন ধরে গোটা উপশহরেই পানির সরবরাহ নেই। ওদিকে পানির চাপে ভেঙে গেছে সুনামগঞ্জ দুয়ারাবাজার সড়কের রামনগর ব্রিজটি। শুক্রবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের ১৬ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়াও জেলার সবকটি ছোট বড় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের জকিগঞ্জ উপজেলার অমরসিদ এলাকায় সুরমা ও কুশিয়ারা নদীর উৎসস্থলে নদী প্রতিরক্ষা বাঁধের একটি অংশ ভেঙে গেছে। এতে প্রবল বেগে পানি ঢুকে জকিগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে।
পর্যবেক্ষণকৃত আমাদের ১০৯টি পানি সমতল স্টেশনের মধ্যে ৮১টি স্টেশনে গত ২৪ ঘন্টা পানি বৃদ্ধি পেয়েছে। উত্তরাঞ্চলের যে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম যে এই জেলাগুলো আছে, এই জেলাগুলো খুব স্বল্প মেয়াদে বন্যার কবলে পড়ার একটা সম্ভাবনা আছে আগামী ২-১ দিনের মধ্যে।
গত ২৪ ঘন্টায় পদ্মার পানি ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে দৌলতদিয়ার ৪ ও ৫ নম্বর ফেরিঘাটের পল্টুট। এতে ঘাট এলাকায় দেখা দিয়েছে দীর্ঘ যানজট। ওদিকে সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অসহায় দুর্গত মানুষের পাশে সরকার নেই বলে অভিযোগ করেছে সিলেট জেলা বিএনপি। এ অবস্থায় অবিলম্বে বিশেষ বরাদ্দ দিয়ে সিলেটের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে সুঅভ্যাস গড়ে তোলার কৌশল সংক্রান্ত সাপ্তাহিক অনুষ্ঠান সুন্দর জীবন শীর্ষক আলোচনা।
সুন্দর জীবন
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আমিরুল মোমিনীন হজরত আলী আল ইসলাম বলেছেন, নিজেকে যে চিনতে পারল সে সবচেয়ে বড় জ্ঞান অর্জন করল। নিজেকে চেনার বিপরীতে দিক হল নিজের সম্পর্কে অজ্ঞতা। হজরত আলী আল ইসলামের দৃষ্টিতে মানুষের সবচেয়ে বড় অজ্ঞতা হচ্ছে নিজেকে চিনতে না পারা। সুঅভ্যাস গড়ার ক্ষেত্রেও নিজেকে চেনা ও জানা জরুরি। গত সুরে আমরা নিজেকে চেনার উপায় নিয়ে খানিকটা কথা বলেছি, আজ এক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো নিয়ে কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
আমরা অনেক সময় নিজের মুখোমুখি হতেও ভয় পাই। হয়তো এই বাক্যটি কারো কারো মনে বিস্ময়ের উদ্রেক করেছে, কিন্তু আসলেই আমরা অনেক সময় নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড় করাতেও আগ্রহ বোধ করি না। আমরা নিজের মনের ভেতরে আজীবন যা লালন করেছি তা নিজের কাছেই ফাঁস হয়ে যাওয়ার ভয় কাজ করে কখনো কখনো। অনেক ক্ষেত্রে অতীত তিক্ত অভিজ্ঞতা স্মরণ করলে তা মানসিক পীড়ার কারণ হয়ে দাঁড়ায়। নিজেকে চেনা বা জানার পথে আরেকটি বাধা হল কাজের অতিরিক্ত চাপ। আমরা কখনো কখনো কাজের মাঝে এত বেশি ডুবে যাই যে চিন্তা করার অবকাশ পাই না। তখন আমরা এক্ষেত্রে নানা অজুহাত খোঁজার চেষ্টা করি, কোনো বিষয়ে গভীর মনোযোগ দেওয়ার অথবা চিন্তা শক্তিকে কাজে লাগানোর অবস্থা আমাদের থাকে না। নিজেকে চেনা জানার জন্য কোনো ধরনের সময় ব্যয় করতে আমাদের ইচ্ছে হয় না।
সাধারণত যে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তায় মগ্ন হওয়া একটা কঠিন কাজ, এতে অনেক শক্তি ক্ষয় হয়। এছাড়া আমাদের ব্রেনের গঠন কাঠামোটাই এমন যে এটি বেশি শক্তি ক্ষয় করার পক্ষে নয়। এ কারণে খুব কম মানুষই গভীর চিন্তায় মগ্ন হতে সক্ষম হন। নিঃসন্দেহে নিজেকে চেনা বা জানার পথে এটি একটি বাধা। অনেকেই মনে করেন নিজেকে নিয়ে গভীরভাবে ভাবতে গেলে জীবনের চলমান স্বাভাবিক গতি বিঘ্নিত হতে পারে। এ ধরনের ব্যক্তিরা দৈনন্দিন চিন্তাভাবনার বাইরে গিয়ে নিজেকে নিয়ে গভীরভাবে ভাবতে চান না। তবে কেউ যদি এসব বাধা এড়িয়ে নিজেকে চিনতে ও বুঝতে চান, তাহলে তাকে কি করতে হবে? এক্ষেত্রে প্রথমেই যে কাজটি করতে হবে তা হল বই পড়তে হবে। আত্মপরিচিতি সংক্রান্ত ভালো বই পড়তে হবে। এ সংক্রান্ত ভালো বই পড়লে আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত হবে এবং চিন্তা করার উপায় শেখা সম্ভব হবে।
নিজেকে চেনার ক্ষেত্রে অন্যের প্রতিক্রিয়াও খুব কাজে আসে। আমরা সাধারণত ভালো মতো না ভেবেই বলে থাকি নিজেকে চিনতে পেরেছি, কিন্তু আমাদের মধ্যে এমন সব দিক থেকে যায় যা নিজের কাছে ধরা পড়ে না। এক্ষেত্রে একজন ভালো বন্ধু এবং নিজের খুব কাছের মানুষগুলো সহযোগিতা করতে পারে। নিজের বাবা মা, ভাই বোন, স্বামী বা স্ত্রী এবং ভালো কোনো বন্ধুর সহযোগিতা নিতে পারি আমরা। তাদেরকে আমার কিছু ভালো ও কিছু মন্দ বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত করার অনুরোধ জানাতে পারি। এরপর আপনি যখন নিজের ভালো ও মন্দ দিকগুলো জানতে পারবেন, তখন নিজে বিস্মিত হবেন, কারণ এর আগে আপনি হয়তো কখনোই এই দিকগুলো নিয়ে চিন্তা করেননি, আপনার কাছে তা কখনোই হয়তো ধরা দেয়নি। যাই হোক, এই দুটি ধাপ পেরানোর পর নিরিবিলি বসে চিন্তা করার জন্য আপনাকে সময় বের করতে হবে।
একাকী চিন্তা করার সময় নিজেকে প্রশ্ন করুন, আপনি কোথায় অবস্থান করছেন এবং কেন এ পৃথিবীতে আপনার আগমন ঘটেছে। বাহুতই এগুলো খুবই সহজ প্রশ্ন, কিন্তু এই সহজ প্রশ্নগুলোই নিজেকে চিনতে খুব কাজ দেবে। আপনাকে নিজের সম্পর্কে গভীরভাবে ভাবতে হবে, নিজের প্রতিদিনের আচার আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। অবশ্য এমনটা ভাবলে চলবে না যে নিজের বর্তমান অবস্থার সম্পর্কে জানতে পারলেই নিজেকে চেনা হয়ে যায়। আপনাকে নিজের পছন্দ অপছন্দ, মেধা, বিশ্বাস, মূল্যবোধ ও জীবন প্রণালী সম্পর্কে অবহিত হতে হবে। এর ফলেই কেবল নিজের সম্পর্কে একটা পূর্ণাঙ্গ উপলব্ধি অর্জিত হবে। আসলে কোনো কিছুর প্রতি টান বা আকর্ষণ একটি আত্মিক বিষয়। কোনো কাজের প্রতি যখন আমাদের আকর্ষণ সৃষ্টি হয়, তখন আমরা ক্লান্তি অনুভব ছাড়াই রাত দিন এর পেছনে সময় দিতে পারি। আমরা ভুলেই যাই কখন ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে গেছে।
কিন্তু আপনি কিভাবে বুঝবেন কোন কাজ আপনাকে খুব বেশি টানে? আপনি কোন কাজ করতে বেশি পছন্দ করেন? আপনি যদি আপনার আকর্ষণের জায়গা সম্পর্কে খানিকটা ধারণা পেতে চান, তাহলে বুঝার চেষ্টা করুন আপনি কোন কাজ করতে গেলে সময়ের বয়ে চলাটা বুঝতে পারেন না, অর্থাৎ ঘন ঘন ঘড়ির কাঁটার দিকে তাকান না। নিজেকে আরো কয়েকটি প্রশ্ন করতে পারেন, আপনি যদি অনেক টাকার মালিক হতেন, তাহলে কোন কোন কাজের পেছনে ওই টাকা খরচ করতেন? আপনি যে পাঁচজন ব্যক্তিকে ঠিক এই মুহূর্তে নিজের কাছে পেতে চান, তাদের নাম বলার চেষ্টা করুন। চিন্তা করে দেখুন, আপনার পছন্দের এসব ব্যক্তির বেশিরভাগই কোন পেশার? তারা কি শিল্পী, পদার্থবিদ, ক্রীড়াবিদ বা অন্য কিছু? অবশ্য নিজের পছন্দ সম্পর্কে অবহিত হওয়ার ক্ষেত্রেও নানা বাধা কাজ করে। লোকলজ্জার ভয় সহ নানা কারণে আমরা নিজেদের পছন্দের বিষয় লুকিয়ে রাখি। এটা একটা পর্যায়ে এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে আমরা নিজেদের পছন্দের দিকগুলোকে ভুলতে বসি।
নিজের প্রতিভা সম্পর্কেও জানতে হবে, কোন কাজটি স্বল্প সময়ে ও কম পরিশ্রমে করতে পারি আমি তা নিজের কাছে স্পষ্ট হবে। নিজের প্রতিভা সম্পর্কে ধারণা পেতে নিজেকে কয়েকটি প্রশ্ন করতে পারেন। এর একটা হলো, কোন কাজগুলো আপনি সহজে সুচারুভাবে সম্পন্ন করতে পারেন? এমন কোন প্রতিভা কি আছে যা এখনো প্রকাশ করেননি? কোন ধরনের কাজ আপনাকে উৎসাহ ও শক্তি যোগায়? নিজেকে চেনা ও জানার ক্ষেত্রে বিশ্বাস এবং মূল্যবোধ দুটি গুরুত্বপূর্ণ উপাদান। এ কারণে নিজের বিশ্বাস ও মূল্যবোধ সম্পর্কেও ভালোভাবে জানতে হবে, এর ফলে নিজেকে সংশোধন করা সহজ হবে।
তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী আসরে আমরা এ সম্পর্কে আরও আলোচনার আশা রেখে শেষ করছি আজকের আসর। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ২০ মে শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, এমন বক্তব্য ক্ষমতার দম্ভের উগ্র প্রকাশ প্রথম আলো। মানবজমিনের শিরোনাম, মাহফুজ্জানাম বললেন প্রধানমন্ত্রীর বক্তব্য তথ্যভিত্তিক নয়। বন্যার পানিতে ভাসছে সিলেটের সুনামগঞ্জ। যুগান্তর, সুষ্ঠু ভোট ইস্যুতে হার্ডলাইনে ইসি ইত্তেফাক। ফিনল্যান্ড সুইডেনকে সব ধরনের সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের। বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, আম্বানি আদানিকে টার্গেট করা বন্ধ করুন, কংগ্রেস ছাড়তেই পুরনো দলকে খোঁচা হার্দিকের। সংবাদ প্রতিদিন, জ্ঞানব্যাপী মসজিদে পদ্ম ডমরু শেষনাগের ধ্বংসাবশেষ বলছেন আদালতের কমিশনার। আজকাল শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর বিস্তারিত। এমন বক্তব্য ক্ষমতার দম্ভের উগ্র প্রকাশ প্রথম আলো সহ বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত। এ খবরে লেখা হয়েছে, ক্ষমতার এই দাপটটাই শেষ কথা নয়, সেটি বর্তমান সরকার ভুলে যাচ্ছে বলে মনে করে গণসংহতি আন্দোলন। গতকাল দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান একটি বিবৃতিতে বলেন, কাউকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেয়া এবং নদীতে চুবনি দিয়ে উঠানোর মতো বক্তব্য দেয়া কেবল হিংসাত্মকই নয়, ক্ষমতার দম্ভের উগ্র প্রকাশ। বর্তমান সরকার প্রধান ক্ষমতাকে নিজেদের জমিদারি মনে করে বসে আছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেছে গণসংহতি আন্দোলন। বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করে গণসংহতি আন্দোলন এসব কথা বলেছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির তৎপরতার নিন্দা জানিয়ে গণসংহতি আন্দোলন বলেছে, সরকার এরই মধ্যে বিদ্যুৎ খাতকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। মানব জমিনের খবর, মাহফুজ আনাম বলেছেন প্রধানমন্ত্রীর বক্তব্য তথ্যভিত্তিক নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া একটি বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। তিনি স্পষ্টভাবে বলেছেন, আমি এ ধরনের উদ্দেশ্য নিয়ে কখনো যুক্তরাষ্ট্র সফরে যাইনি, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাইনি, কখনো হিলারি ক্লিন্টনকে কোনো ইমেল পাঠাইনি। ওয়াশিংটনে বা বিশ্বের অন্য কোনো জায়গায় বা শহরে পদ্মা সেতুর অর্থায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কোনো বিষয়ে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে কোনো ধরনের বৈঠক বা যোগাযোগ করিনি। বিনয়ের সঙ্গে বলতে চাই, আমার বিষয়ে করা মন্তব্য তথ্যভিত্তিক নয়। আর মির্জা ফখরুল বলেছেন, প্রধানমন্ত্রীর কথার মধ্যে খালেদা জিয়াকে হত্যার হুমকি ছিল। ইত্তেফাকের শিরোনাম, সুষ্ঠু ভোট ইস্যুতে হার্ডলাইনে এসি। বিস্তারিত খবরে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট ইস্যুতে হার্ডলাইনে অবস্থান গ্রহণ করেছে। বিশেষ করে আগামী 15 জুন কুমিল্লা সিটি সহ স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে ব্যাপক তৎপরতা শুরু করেছেন ইসির সংশ্লিষ্টরা। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত সব নির্বাচন সুষ্ঠু করে রাজনৈতিক দলসহ ভোটারদের মধ্যে আস্থা ফেরাতে চায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তারা বলছেন, ভোটের অনৈতিক প্রভাব বিস্তার রোধ এবং সহিংসতা প্রতিরোধে কঠোর থাকার জন্য মাঠ প্রশাসনকে হুঁশিয়ার করা হয়েছে। পিকে হালদারের সব শেয়ার ফ্রিজ করার নির্দেশ, যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, দেশের আর্থিক খাতের শীর্ষ জালিয়াত প্রশান্ত কুমার পিকে হালদারের কোম্পানির সব ধরনের শেয়ার ফ্রিজ করার জন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে নির্দেশ দিয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নির্দেশনায় বলা হয়, পিকে হালদারের অস্থাবর সম্পদ কোম্পানির শেয়ার অবরুদ্ধ বা ফ্রিজ করার নির্দেশ দেয়া হল। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। আম্বানি আদানিকে টার্গেট করা বন্ধ করুন, হার্দিকের এ কথা পরিবেশিত হয়েছে সংবাদ প্রতিদিনে। বুধবারই কংগ্রেস ছেড়েছেন হার্দিক প্যাটেল, আর তারপরে নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে তোপ দেখলেন তিনি, আর তাও আম্বানি আদানির মতো দুই ধনকুবের শিল্পপতিকে আক্রমণের অভিযোগ তুলে। ক্রমশই জোরালো হচ্ছে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা, যদিও তা উড়িয়ে দিয়েছেন তরুণ নেতা। নয়া দুর্নীতির অভিযোগ, লালু ও তার মেয়ের বাড়িসহ 17 জায়গায় তল্লাশি সিবিআই এর। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে নতুন দুর্নীতির অভিযোগ। পাটনায় লালুর বাড়িসহ বিহার ও দিল্লির 17 ঠিকানায় তল্লাশি চালিয়েছে সিবিআই। তল্লাশি চালানো হয়েছে লালুর এক মেয়ের ঠিকানাতেও। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, রেলমন্ত্রী থাকাকালীন একাধিক নিয়োগ সংক্রান্ত মামলায় দুর্নীতিতে যুক্ত ছিলেন তিনি। তবে ঠিক কোন নিয়োগ বা কত টাকার দুর্নীতিতে অভিযোগ আনা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ডিএ মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য। বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে। এটি আনন্দবাজার পত্রিকার খবর। আর আজকালের একটি খবরে লেখা হয়েছে, জ্ঞানব্যাপী মসজিদে পদ্ম ডমরু শেষনাগের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলেছে আদালতের কমিশনার। গতকাল জ্ঞানব্যাপী মসজিদ মামলায় হিন্দু আবেদনকারীর পক্ষে আইনজীবী অজয় মিশ্র বলেছেন, এই সপ্তাহের শুরুতে আদালতের নির্দেশিত সার্ভের সময় হিন্দু দেবদেবীর বেশ কয়েকটি মূর্তির ভাঙা টুকরো পাওয়া গেছে। তিনি অভিযোগ করেন, প্রশাসন সার্ভের কাজে সহায়তা করেনি এবং দায়িত্ব এড়িয়ে চলেছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন।
শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বহুল আলোচিত রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার একটি আলোচিত নাম। বাংলাদেশ থেকে অর্থ পাচার কেলেঙ্কারির ঘটনায় তার বিরুদ্ধে দুদকের মামলা ছিল। পিকে হালদারের বিরুদ্ধে প্রায় 6,500 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ উঠেছিল। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি তাকে গ্রেপ্তার করেছে। এরই মধ্যে রিমান্ডেও নেওয়া হয়েছে দুবার। তো পিকে হালদারকে নিয়ে আজকের সাক্ষাৎকার। আর এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাসদের কেন্দ্রীয় নেতা ও রাজনৈতিক বিশ্লেষক রাজিকুজ্জামান রতন। জনাব রাজিকুজ্জামান রতন, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব রাজিকুজ্জামান রতন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের অর্থ লুণ্ঠনকারী পিকে হালদার গ্রেপ্তার হয়েছেন। কেউ কেউ তার এই গ্রেপ্তারের ঘটনাকে রাজনৈতিক বলে মনে করছেন। আপনি কিভাবে দেখছেন?
পিকে হালদার প্রথম নন, আমাদের আশঙ্কা যে পিকে হালদার সম্ভবত শেষও নন। এবং অসংখ্য পিকে হালদাররা টিকে আছেন কিভাবে, তারা কিভাবে বড় হন, কিভাবে দেশের সর্বনাশ করার চেষ্টা করেন, সেগুলো আমরা তো দেখছি। পিকে হালদারের আগে যখন হলমার্কের নামে সোনালী ব্যাংক থেকে প্রায় 7,500 কোটি টাকার মতন আত্মসাত করা হয়েছে, তখন তৎকালীন অর্থমন্ত্রী বলেছিলেন আমাদের এই বিরাট বাজেটের তুলনায় 4,000 কোটি টাকা কিছুই নয়। যারা কৃষকের জন্য, শ্রমিকের জন্য, ছাত্রের জন্য, শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দের জন্য, চিকিৎসার জন্য টাকা খরচ করতে যাদের এত কষ্ট, তারা 4,000-5,000 কোটি টাকা নিয়ে তাদের জন্য কিছুই নয় এই কথা বলতে পারেন। পিকে হালদারের ঘটনাটা একটু দেখুন, আমরা দীর্ঘদিন ধরে শুনছি প্রায় সব মিলিয়ে 12-13,000 কোটি টাকার সঙ্গে যুক্ত তিনি, এবং সরাসরি ভাবে প্রায় 4,000 কোটি টাকার মতো পাচারের সঙ্গে যুক্ত আছেন তিনি। সেই মানুষটা কিভাবে দেশ থেকে চলে যেতে পারলেন? এবং সেটা আমরা দেখলাম যে বাংলাদেশের সীমান্ত সন্নিহিত এলাকায় মাছের ঘেট, জায়গা জমি কেনা, ব্যবসায় বিনিয়োগ করা, সেগুলোর কারণে তারা তাকে সন্দেহবশত তারা গ্রেপ্তার করেছেন। ফলে পিকে হালদাররা যেমন করে দুর্নীতির চূড়ায় উঠেছিলেন, তাদের তুলবার জন্য যারা কুশীলব ছিলেন, তারা ক্ষমতাসীন দলের বিভিন্ন স্তরের লোকজন আছে বলে আমরা এখন আশঙ্কা করি। এবার আমরা মনে করি যে বাংলাদেশে ভারতীয় নাগরিক হিসাবে দীর্ঘদিন অবস্থান করার পরেও বাংলাদেশ পুলিশ কিংবা বাংলাদেশ কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে যেমন ভারতের হাতে তুলে দিয়েছিল, আমাদের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি যেহেতু ভারতের আছে, বন্দি বিনিময় করে তো বন্দি ফেরত পাওয়া যাবে, কিন্তু যে টাকাটা দেশ থেকে পাচার হয়ে গিয়েছে সেই টাকা ফেরত আনবার উপায়টাও আমাদের করতে হবে।
এখন যে প্রশ্নটি আসে যে বাংলাদেশ থেকে লুট করা টাকায় সীমান্ত সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গে তিনি বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছেন, এটা কিভাবে সম্ভব হলো? ভারতের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর চোখেও তো তাকে ফাঁকি দিতে হয়েছে, তো কি বলবেন আপনি এ সম্পর্কে?
এটা খুবই অবাক করা ব্যাপার যে বাংলাদেশ থেকে যারা টাকা পাচার করে তারা কানাডায় গিয়ে বাড়ি কিনতে পারে, মালয়েশিয়া গিয়ে বাড়ি কিনতে পারে, সেখানকার নাগরিকত্ব পায়, ভারতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে, ভারতে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারে। তার মানে এই সমস্ত দেশগুলো কি তারা এই সমস্ত লুটপাটকারীদের দুর্বৃত্তদের আশ্রয় দেওয়ার একটা প্রতিষ্ঠানে প্রয়োগ হয়েছে? আমরা দেখেছি যে আমাদের এখানেও কত মানুষ কত ভাবে ইংরেজি পাসপোর্ট হয়ে ফেলে। একটা সাধারণ মানুষ ব্যাংক থেকে 50,000 টাকা তুলতে গেলে কত ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়। ব্যাংক থেকে 50,00,000 টাকা নিয়ে কেউ যদি বাড়ি করতে চায়, অনেক ক্ষেত্রে মানুষ টিকটিকি করে বলে যে বিয়ের কাবিল নামা ছাড়া সমস্ত টাকা কাগজটা থেকে জমা দিতে হয়, তাহলে বাংলাদেশ থেকে এই টাকাটা গেল কিভাবে ভারতে? এই টাকা ভারত জায়গা গুলো কিনলেন কিসের ভিত্তিতে? পাসপোর্ট পাওয়া বা নাগরিকত্ব পাওয়ার একটা ব্যাপার আছে, কিন্তু তিনি তো ওখানে টাকাটা বিনিয়োগ করেছেন কিভাবে? কেমন করে নগদ টাকাটা বাংলাদেশ থেকে চলে গেল? বাংলাদেশ থেকে দেখি কোনো টাকা পাঠানোর নিয়ম নাই, এই টাকাটা গেল কিভাবে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে গেলে দেখা যাবে যে দুর্বৃত্তদের কিরকম একটা রাষ্ট্রীয় যোগাযোগ আছে, কিভাবে একটা আন্তরাষ্ট্রীয় ব্যবস্থাপনাও তারা গড়ে তুলেছে, এবং সেটা ভারতের এই ক্ষেত্রে হয়তোবা এরকম প্রশ্রয় থাকে বাংলাদেশ থেকে এইরকম দুর্বৃত্তরা টাকা নিয়ে ভারতের তো জিডিপিতে তা যুক্ত হয়, এই পুঁজি তো ভারতেই খাটে, ফলে এইরকম পুঁজি আহরণের এটাও তাদের কোনো কৌশল কিনা? কারণ এর আগেও অনেককে আমরা দেখেছি ভারতে গিয়ে এই অবৈধ টাকায় ব্যবসা বাণিজ্য করতে।
জনাব রাজিকুজ্জামান রতন, আপনি একটু আগে বলছিলেন এর পেছনে কুশীলব আছে, অর্থাৎ বাংলাদেশ থেকে এই বিপুল পরিমাণ অর্থ পাচার করা তার একার পক্ষে সম্ভব হয়নি, বরং এর সাথে আপনার কথা অনুযায়ী যে কুশীলব আছে তারা অনেকেই জড়িত ছিল বলে মনে করা হয়। আপনিও কি বিষয়টি সেভাবে দেখেন? এক্ষেত্রে সরকার কি কি ব্যবস্থা নিতে পারে?
সুনির্দিষ্ট প্রমাণ না থাকলেও অনুমান করতেও অসুবিধা হয় না, কারণ এর আগে বেসিক ব্যাংককে ডুবিয়ে দেওয়ার জন্য যারা দায়ী ছিলেন, ফার্মার্স ব্যাংকের ক্ষেত্রে যারা যুক্ত ছিলেন, তাদের কিভাবে কাজটা তারা করতে পেরেছে? একা একা একটা ব্যক্তি এভাবে এত টাকা দেশের ভেতর থেকে দেশের বাইরে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়, ফলে এক্ষেত্রে ব্যাংক তার দায়িত্ব এড়াতে পারে না। দুদক মামলা দায়ের করে তার কর্তব্য শেষ করবে? দুদক তার দায়িত্ব এড়াতে পারে না, আমাদের পুলিশ কর্তৃপক্ষ দায়িত্ব এড়াতে পারে না, এবং সবচেয়ে বড় কথা যে যখনই এই ধরনের ঘটনা কোনো না কোনো ভাবে প্রচার মাধ্যমের কারণে নজরে আসে, প্রথম দায়িত্ব হয়ে যায় রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার, যেটা মিথ্যা ভুয়া কিংবা এই সমস্ত কথা বলে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে এরকম কথা বলে ঘটনাটাকে ধামা চাপাতে পারে। ঘটনা যদি এত বড় হয় আর ধামাটা যদি তাকে চাপা দিতে না পারে তখন সমস্ত কিছু বেরিয়ে আসে। পরে আমরা দেখেছি যাবৎকাল যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সহায়তা করবার জন্য, তাদের পাশে থাকবার জন্য প্রচুর এরকম রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিলেন, যারা কখনো তাদেরকে আড়াল করার চেষ্টা করেছেন, তারা কখনো তাদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। আমার মনে করি সুস্থ তদন্ত হলে সবগুলি বেরিয়ে আসবে।
জনাব রাজিকুজ্জামান রতন, পিকে হালদারকে যদি বাংলাদেশে ফেরত আনা হয় তাহলে তার পাচার করা অর্থ যে কথাটি আপনিও বলছিলেন, তো সেই অর্থও কি ফেরত আনা সম্ভব হবে?
আগেও আমরা দেখি বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থদের মধ্যে মাত্র 21 কোটি টাকা রাজনৈতিক পরিচয়ের কারণেই হয়তো ফেরত আনা সম্ভব হয়েছে, কিন্তু টিআইবি যে জরিপ করে বলে, সিপিটি যে মানে সাধারণ ধারণা করে বলে যে প্রতি বছর গড়ে আমাদের এখানে 70-75,000 কোটি টাকা পাচার হয়ে যায়, এই যাবৎকাল কেউ বলছেন বাংলাদেশ থেকে 6,00,000 কোটি টাকা পাচার হয়েছে, এই টাকাগুলো কিন্তু ফেরত আসেনি। ফলে এটাও কিন্তু এই সম্পদ চোরাচালানকারীদেরকে পাচারকারীদেরকে উৎসাহিত করে যে 2 বছর জেল খেতে গেলে কি এমন অসুবিধা, আমার তো পরিবার পরিজন আত্মীয় স্বজন তারা ভালোই থাকতে পারবে। ফলে পিকে হালদারের ক্ষেত্রেও হয়তো পিকে হালদারকে কোনো না কোনো কারণে বন্দি বিনিময় চুক্তি হোক আর যে কোনো কারণে হোক, পিকে হালদারকে হয়তো বাংলাদেশে আনা যেতেও পারে, তার সম্পদ আনা যাবে না। ভারতীয় কর্তৃপক্ষ এই সম্পদ ঠিকই তারা বাজেয়াপ্ত করে তাদের নিজস্ব সম্পদ বানিয়ে ফেলবেন, ঠিক যেমন করে কানাডায় করে ফেলে, যেমন করে মালয়েশিয়া করে ফেলে, ভারতেরও ক্ষেত্রে এই কাজটাই তারা করবেন। ফলে দেশের যে সম্পদ, জনগণের যে সম্পদ, বিদেশেই থেকে যাওয়ার আশঙ্কা বহুল পরিমাণে আছে।
জনাব রতন, সব শেষে আপনার কাছে জানতে চাইব, এই যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে এবং গেল, সর্বসম্প্রতি পিকে হালদারের ঘটনা, শুধু পিকে নয় আরো বহু পিকে আছে বলে আপনি সহ অনেকে বলছেন, তো দেশের এই যে বিরাট ক্ষতি, এই ক্ষতি পুষিয়ে ওঠার উপায় কি?
জনগণের দিক থেকে কুশিয়ে ওঠার একমাত্র উপায় দুর্নীতির সমস্ত ফাঁক ফোকর গুলো বন্ধ করা, যাদের আয় যত বেশি তাদের উপর বেশি করের হার আরোপ করা। আর সরকারের দিক থেকে পথ হলো আসন্ন বাজেটে জনগণের উপর ট্যাক্সের বোঝা আরো চাপিয়ে দেওয়া, বিশ্ববাজারে দাম বেড়েছে এই অজুহাতে জিনিসপত্রের দাম আরো বাড়ানো, এবং সর্বংসহা জনগণের উপর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক চাপটা আরো বৃদ্ধি করা। রাজনৈতিক ভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে অর্থনৈতিক ভাবে লুণ্ঠন করেই তারা হয়তো এই জিনিসটাকে ফয়সলা করার চেষ্টা করবেন, কিন্তু তাতে করে সংকট আরো গভীর হবে, আরো নতুন নতুন পিকের জন্ম হবে।
জনাব রাজিকুজ্জামান রতন, বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ পিকে হালদার গ্রেপ্তার, তাকে ফিরিয়ে আনা যাবে কিনা, পাচার করা অর্থের কি হবে, এসব সামগ্রিক বিষয়ে রেডিও তেহরানকে সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
রেডিও তেহরানের সমস্ত শ্রোতাদেরকেও আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনারা যে মতামতটা সংগ্রহ এবং প্রচার করেন, তাতে যদি দেশের জনমত গঠনে, দেশের মানুষের মধ্যে দেশ প্রেম গড়ে উঠবার ক্ষেত্রে এবং দুর্নীতি এবং দুর্বৃত্তপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবার ক্ষেত্রে কিছুটা সহায়তা হয়, তাহলে আমরা সবাই উপকৃত হব। আপনারা ভালো থাকবেন।
আর শ্রোতা বন্ধুরা, এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহে অন্য কোন বিষয়ে যখন কথা বলবো তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
সাক্ষাৎকারটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। আরও একটি নতুন স্যাটেলাইট উরুমস্যাট উন্মোচন করলেন ইরানের প্রেসিডেন্ট, পাঠাবে সবচেয়ে স্বচ্ছ ছবি। ইউক্রেনের জন্য $4,000 কোটি প্যাকেজ প্রস্তাব পাশ করল মার্কিন সিনেট, যাচ্ছে আরও অস্ত্রের চালান। ঘাতক দালাল নির্মূল কমিটির গণকমিশন এর অভিযোগ নাকচ করল ইসলামী সংগঠনগুলো, আন্দোলনের হুমকি। আরএসএস এবার জ্ঞানব্যাপী ও শাহী ঈদগাহ মসজিদ নিয়ে ষড়যন্ত্র করছে, হাজি মেহবুবের অভিযোগ। এবারে আরও একটি খবর। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC জানিয়েছে, এই বাহিনীর গোয়েন্দা কর্মকর্তারা বিপুল পরিমাণ মজুদ, খাদ্য ও নিত্যপণ্য আটক করেছেন এবং তা জনগণের মাঝে বিতরণ করে দিয়েছেন। গতকাল IRGC এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনীর গোয়েন্দা কর্মকর্তারা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মজুদদার ও আড়তদারদের কাছ থেকে বিপুল পরিমাণ মজুদ করা রান্নার তেল, চিনি, চাল, পাস্তা এবং পশুখাদ্য উদ্ধার করেন। এসব পণ্য উদ্ধারের পরপরই তা জনগণের মাঝে বিতরণ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকৃত পণ্যের পরিমাণ ৩৫,410 মেট্রিক টন, যার আনুমানিক মূল্য $5 কোটি। IRGC-র বিবৃতিতে বলা হয়, যেসব পণ্য উদ্ধার করা হয়েছে তার তিন ভাগের এক ভাগ রান্নার তেল। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফিজ।